জয় শ্রীরাধ। আমাদের শ্রী শ্রী মহাভারতের পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। এখানে অদ্যকার দিনে পর্ব সংগ্রহ অধ্যায় প্রারম্ভ হচ্ছে। এখানে আমরা পূর্বে শ্রবণ করেছিলাম সেই যে শৌনকাদি ঋষিবৃন্দ তপস্যা করছিলেন, একটি যজ্ঞের আয়োজন করেছিলেন যা দ্বাদশ বৎসরে সম্পূর্ণ হবে। সেই স্থানটির নাম ছিল সমন্ত পঞ্চক মহাতীর্থ। কেন এই সমন্ত পঞ্চক নাম হলো তা জানার জন্য শৌনকজি প্রশ্ন করলেন, আপনি যে বলেছিলেন মহাশয় সেই সমন্ত পঞ্চক তীর্থের এত মহিমা কেন, তা আপনার যদি কৃপা হয় তাহলে আপনি সেই তীর্থের মহিমা বর্ণন করুন এবং কেমনভাবেই বা সেই তীর্থের উৎপত্তি তা আমরা জানতে ইচ্ছা করি। সুতমুনি বললেন, হে ব্রাহ্মণগণ, একবার যখন ত্রেতাযুগ সমাপ্তির পথে দ্বাপর প্রারম্ভ হতে চলেছে সেই সন্ধিক্ষণ সময়ে পরশুরাম একবার সমস্ত দুর্মদ ক্ষত্রিয়গণকে বিনাশ করা আরম্ভ করলেন, কারণ তার পিতাকে যমদগ্নি ঋষিকে অযথা কারণে ক্ষত্রিয় রাজা সেই যাকে বলা হচ্ছে সহস্রবাহু অর্জুন, কার্তবীর্য অর্জুন তার পিতাকে বধ করেছিল, তার পুত্রগণ, সেই তাদের থেকেই সমস্ত ঝগড়ার উৎপত্তি হয়। এবারে ক্রোধিত হয়ে তিনি কি করলেন, সমস্ত ক্ষত্রিয় বর্গকে তিনি নিধন করা আরম্ভ করলেন। হে ঋষিবৃন্দ, এইভাবে একবার দুবার নয় 21 বার তিনি এই পৃথিবী হতে সমস্ত ক্ষত্রিয় বর্গকে নিধন করেছিলেন। এবারে সেই যে ক্ষত্রিয়গণকে কেটেছিলেন তিনি, সেই স্থানটি হচ্ছে এই সমন্ত পঞ্চক নামক তীর্থ। এখানে পঞ্চ মানে পাঁচ শব্দটি নেওয়া হয়েছে। এমনভাবে সেই ক্ষত্রিয়গণকে নিধন করেছিলেন যে তাতে পাঁচটি সরোবর তৈরি হয়ে যায়, রক্তের সরোবর। তখনও ক্রোধ শান্তি হয়নি, তখন তিনি সেই রক্ত দিয়ে পিতৃগণের উদ্দেশ্যে তিনি তর্পণ করলেন। তাদেরই বংশজ অনেকে সেই পিতৃলোক থেকে এই লোকে আসলেন, যেমন নামকরণ করা হয়েছে ঋচিক, তাদেরই বংশজ। তারা অনেকে এসে বলছেন, বৎস, তোমার যে এই পিতৃভক্তি, এই পিতৃভক্তি দেখে আমরা বাস্তবিকই সকলে খুশি হয়েছি, যে তুমি আমাদের উপরে কেমন শ্রদ্ধা রাখো, পিতার বাক্যকে তুমি কেমনভাবে শিরোধার্য করেছ, এই যে তোমার আস্থা বিশ্বাস নিষ্ঠা, তা দেখে আমরা সকলে অতীব খুশি হয়েছি। তা যদি তোমার অভিলষিত কিছু বর তুমি প্রার্থনা করতে চাও, তাহলে তুমি আমাদের থেকে চাইতে পারো। ভগবান পরশুরাম তিনি বললেন, হে পিতৃগণ, যদি আপনারা আমাকে প্রসন্ন চিত্তে বরই দিতে চান, তাহলে আমি যে সমস্ত পাপ করেছি, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি সরোবর আমি তৈরি করেছি যা রক্ত দ্বারা নির্মিত, রক্তে পরিপূর্ণ, তা আপনারা আমাকে এই বর দিন যে আমি সেই পাপ কার্য থেকে যে পাপ করেছি তার থেকে যেন আমি নিষ্কৃতি পাই, এবং তার জন্য আমি যথাযোগ্য তপস্যা করে সেই পাপ খণ্ডন করতে পারি, আর এই স্থানটি যেন তীর্থে তীর্থ নামে ঘোষিত হয়। বললেন, ঠিক আছে, তথা পিতৃগণ মহাত্মা পরশুরামকে তথাস্তু বলে তারা পিতৃলোকে গমন করলেন। হে ব্রাহ্মণগণ, হে ঋষিগণ, এই জন্যই এই স্থানটি অতি পবিত্র, আর এখানেও সেই কুরু পাণ্ডবগণেরও এক সময় যুদ্ধ হয়, সেই জন্য কোথাও কোথাও দেখুন গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্র শব্দটি নেওয়া হয়েছে। তার আরও অনেক ইতিহাস আছে, তা এটাও একটা কারণ। আর এখানেই বহুবিধ অক্ষৌহিণী সেনা বিনষ্ট হয়েছে। সৌনকজি প্রশ্ন করলেন, এই যে অক্ষৌহিণী শব্দটি আপনি প্রয়োগ করলেন, তা আমাদের তো তার সেই গণিত জানা নেই যে অক্ষৌহিণী কাকে বলে, সবকিছুই জানেন, তা আমরা সেই অক্ষৌহিণী কাকে বলে তা আমরা জানতে চাই। সুতমুনি বললেন, গণিত বলছেন, বলছেন দেখো, এক রথ মানে একটা রথ, একটা হাতি, পঞ্চ পদাতি ও তিনটি অশ্ব, একটি এইগুলো মিলে কি হয়, পত্তি, পত্তি তৈরি হচ্ছে, এই কয়েকটি হস্তি আদি নিয়ে, একটি হস্তি, একটি পদাতি, পঞ্চ পদাতি এবং তিনটি অশ্ব, এগুলো সব মিলে হলো পত্তি, আর তিন পত্তিতে এক সেনামুখ হয়, আর তিন সেনামুখে এক গুল্ম হয়, তিন গুল্মে এক গণ হয়, আর তিন গণে এক বাহিনী, আর তিন বাহিনীতে এক প্রীতনা, আর তিন প্রীতনায় এক চমু হয়, আর তিন চমুতে এক অনিকিনী হয়, আর দশ অনিকিনীতে এক অক্ষৌহিণী হয়, আর এক অক্ষৌহিণীতে এক ও বিংশতি সহস্র অষ্টশত ও সপ্তটি সংখ্যক রথ ও তৎসংখ্যক গজ, এক লক্ষ নয় সহস্র তিনশত পঞ্চাশ জন পদাতি এবং পঞ্চষষ্ঠি সহস্র ছয়শত দশ অশ্ব থাকে। আমি যে অক্ষৌহিণী শব্দের উল্লেখ করলাম, সংখ্যাতত্ত্ববিদ পণ্ডিতেরা তার এই রূপ নিরূপণ করেন। তার মানে এক অক্ষৌহিণী মানে কত, বলছেন কি যে তাতে কি থাকছে, সপ্তটি সংখ্যক রথ আর তৎসংখ্যক গজ মানে হস্তি, আর এক লক্ষ নয় সহস্র তিনশত পঞ্চাশ জন পদাতি থাকবে, আর পঞ্চষষ্ঠি সহস্র ছয়শত দশ অশ্ব থাকবে, এই হলো এক অক্ষৌহিণী। এই প্রকার মহাভারতে ১৮ অক্ষৌহিণী সেনা বিনষ্ট হয়েছে, তার মানে যে কত কোটি হবে তার কোনো ঠিক নেই। যারা সংখ্যাতত্ত্ববিদ পণ্ডিতগণ এই প্রকার মন্তব্য বা এই প্রকার গণনা করেছে, আর তাহলে বুঝতেই পারছেন যে সেই মহাভারতে যে যুদ্ধের কথা বর্ণনা হয়েছে তারা সকলেই কত লক্ষ লক্ষ কোটি কোটি যে অৎসাদি এবং যোদ্ধাদি বিনষ্ট হয়েছিল তা বলে বোঝানো সম্ভব নয়। তন্মধ্যে পরমস্ত্রবেত্তা ভীষ্ম তিনি 10 দিনের যুদ্ধ করেন, আর দ্রোণ কেবল 5 দিন যুদ্ধে টিকে থাকতে পেরেছিলেন, মানে কৌরব সেনাকে রক্ষা করেছিলেন। আর পরবল পীড়ক কর্ণ কেবল 2 দিন যুদ্ধে টিকেছিলেন, আর শল্য অর্ধ দিবস মাত্র যুদ্ধ করেন। তারপরে ভীমসেন ও দুর্যোধনের গদা যুদ্ধ আরম্ভ হয়, তাও মাত্র দিবস অর্ধ, মানে অর্ধ দিবস। এইভাবে তারা সকলেই অবসান প্রাপ্ত হয়। আর পর্ব সংগ্রহ বর্ণনা করলেন, যে পর্বগুলি কেমন হয় তা বর্ণনা করছেন। হে সৌনকজি, এই মহাভারতের যে পর্ব তাও আমি আপনাদের শ্রবণ করাব। ভারতাক্ষ ইতিহাস আমি এখন বলতে যাচ্ছি। সেই বেদব্যাসের শিষ্য বৈশম্পায়ন মহামুনি জনমেজয়ের যে সর্পেষ্টি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ সত্রে তিনি ছিলেন এই মহাভারতের বক্তা। আমরা সকলে ছিলাম শ্রোতা, সেখানে ভগবান বেদব্যাস স্বয়ং উপস্থিত ছিলেন, অন্যান্য ঋষিবৃন্দও ছিলেন। তা সেখানে এই গ্রন্থের আরম্ভে পৌষ্য পৌলম আস্তিক পর্বে মহানুভব ভূপাল দিগের বিচিত্র চরিত্র সম্মুখ রূপে বর্ণনা করা হয়েছে, এবং বহুবিধ উপাখ্যান, অনেক অনেক লৌকিক আচার ব্যবহার এখানে বর্ণনা করা হয়েছে। যাদৃশ মানে যারা মোক্ষার্থী, যারা মোক্ষ পেতে চান, একমাত্র পারত্রিক শুভ সংকল্পে বৈরাগ্য অবলম্বন করে। কিন্তু যারা একমাত্র ভগবানকে পেতে চান, তারাই এই বৈরাগ্য ধর্মকে অবলম্বন করবেন। এতদ ব্যতিরেকে আর অন্য কোনো মার্গ নেই। এবং তাদৃশ বিজ্ঞেরা মঙ্গললাভ প্রত্যাশায় এই পবিত্র ইতিহাসের আশ্রয় গ্রহণ করবেন। যে সমস্ত জ্ঞাতব্য বস্তু মধ্যে আত্মা ও সকল প্রিয় বস্তু মধ্যে প্রাণ যেমন শ্রেষ্ঠ, সেইরূপ এই গ্রন্থ সর্বশাস্ত্র অপেক্ষা উৎকৃষ্ট এই মহাভারত। আরো উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন আমরা যদি কেউ বেঁচে থাকতে চাই তাহলে অন্ন হচ্ছে আমাদের প্রধান খাদ্য, ঠিক তদনুরূপ ইতিহাস এবং সুললিত কথা প্রতিপন্ন রয়েছে এই ত্রিগ্রন্থে। আর ভূমণ্ডলে এর সমকক্ষ আর দ্বিতীয় কোনো গ্রন্থ হতে পারে না, ইত্যাদি রূপে তিনি এই পর্ব সকলের বর্ণনা করলেন। কোন পর্বে কি কি আছে, আদি পর্বে কতগুলি শ্লোক আছে, মহাপর্ব সেখানে কি কি শ্লোক আছে এবং কি কি বিষয় আছে, যা ক্রমে ক্রমে বিস্তারিত বর্ণনা করা হবে। বন পর্বের কথা তিনি সংক্ষেপ আকারে বললেন, যে এতগুলি শ্লোক এবং এই এই ঘটনা আছে, যা তিনি সূত্র আকারে বর্ণন করলেন। বিরাট পর্ব, উজ্জ্বক পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব এবং শল্য পর্বের যে সমস্ত শ্লোকাদি আছে তা কেমন, তা পরে পরে আমরা ক্রমে ক্রমে সকলে বিস্তারিতভাবে শ্রবণ করব। সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব ইত্যাদি পর্বের কথা তিনি বর্ণন করলেন। শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধ পর্ব এবং আশ্রমবাসিক পর্বের কথা বর্ণনা করছেন। আর মৌসল পর্ব, এই মৌসল পর্বে কি কি রয়েছে তাও বর্ণনা করলেন। আরেকটি পর্ব আছে, সেটা হচ্ছে স্বর্গ আরোহণ পর্ব। কেমনভাবে এই পাণ্ডবগণ শরীর ত্যাগ করেছিলেন তদ বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর হরিবংশও বর্ণনা করা হয়েছে, তাতে কি কি বিষয় আছে আমরা ক্রমে ক্রমে সমস্ত কিছুই জানতে পারব। আর অপরিসীম ধী শক্তিমান বেদব্যাস এই ভারতকে অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, কামশাস্ত্র স্বরূপ বলে বর্ণনা করেছেন। যেমন পরম সুমধুর পুংস কোকিলের ধ্বনি কেউ যদি শ্রবণ করে, কেউ যদি কোকিলের ধ্বনি একবার কর্ণকুহরে প্রবেশ করায় শ্রবণ করে, তার যেমন কাকের ধ্বনি বড়ই কর্কশ লাগে, সেই প্রকার অন্য যত যত গ্রন্থাদি আছে তন্মধ্যে কেউ যদি এই মহাভারত শ্রবণ করেন তাহলে এর সমকক্ষ আর দ্বিতীয় কোনো গ্রন্থের আস্বাদন তদনুরূপ ভালো লাগবে না। এই সর্বোৎকৃষ্ট ইতিহাস হতে কবিগণের বুদ্ধি উৎপন্ন হয়। হে বিপ্র উত্তমগণ, অন্যান্য যত যত গ্রন্থ আছে তন্মধ্যে এই গ্রন্থই শ্রেষ্ঠ। যে যতই পাপকর্ম করুক না কেন, করার পরে মহাভারতের কেউ যদি একটি চরণও যদি সন্ধ্যা বা প্রাতকালে কেউ যদি শ্রবণ বা পাঠ করে তাহলে তৎক্ষণাৎ তার পাপরাশি একেবারে ধুয়ে নিঃশেষ হয়ে যাবে। এই প্রকারে তিনি পর্ব সংগ্রহ অধ্যায় সমাপ্ত করে পৌষ্য পর্ব অধ্যায় প্রারম্ভ করছেন। এখানে মহারাজ সম্রাট পরীক্ষিতের পুত্র জনমেজয়ের সরমার সাপ লেগেছে, কেমনভাবে তা বর্ণনা করছেন। বলছেন যে তার পরীক্ষিত মহারাজের আরো কয়েকটি পুত্র ছিল, শ্রীমৎ ভাগবতে দ্বাদশটি পুত্রের কথা বর্ণনা করেছেন, কিন্তু এখানে মাত্র তিনজন পুত্রের নাম দিয়েছে, মানে জনমেজয়ের আরো তিনটি ভ্রাতার নাম বলেছেন, যেমন শ্রুতদেব, উগ্রসেন ও ভীমসেন। ভীমসেনও নাম ছিল একজনের, তাদের দাদুদের নামকরণ অনুযায়ী নাম রেখেছিলেন। তারা সকলে মিলে একটি যজ্ঞ আরম্ভ করলেন। তা সেই যজ্ঞে অকস্মাৎ এক কুকুর গিয়ে উপস্থিত। সেই কুকুর কিছু করেনি, সমস্ত মুনি ঋষিবৃন্দ আছে তো, তাই তাদের দর্শনের জন্য দূর থেকে দেখছে। সে দ্বারের ভেতরে প্রবিষ্ট হয়েছে যদিও, তাই জনমেজয়ের যে তিনজন ভ্রাতা ছিল শ্রুতসেন, উগ্রসেন ও ভীমসেন, তারা কি করল, কুকুরটাকে লাঠি দিয়ে দণ্ড দিয়ে প্রহার করল ভীষণ জোরে। কুকুর আর কি করবে, সে কেউ কেউ করতে করতে চলে গেল। তার মার কাছে গিয়ে সে কাঁদছে। তার মার নাম হচ্ছে শর্মা, কোথাও কোথাও দেবশুনি বলা হয়েছে। তার মা জিজ্ঞাসা করছে যে কি হে তুই কাঁদছিস কেন রে। বলছেন হে মাতো, এই জনমেজয় মহারাজ জনমেজয় তার ভ্রাতাত্রয় আমাকে প্রহার করেছে। বলছেন অবশ্যই তুই তাদের কোনো অপকার সাধন করেছিস, তাদের কোনো ক্ষতি করেছিস, তাদের কোনো অনিষ্ট করেছিস, সেই জন্য তোকে মেরেছে। তা কুকুরটা কাঁদতে কাঁদতে বলছে, না মা, আমি তাদের কোনো অনিষ্ট করিনি, আমি তো কুকুর, আমি জানি তাদের যদি যজ্ঞের কোনো কিছু আমি দর্শন করি তাহলে সেটা শাস্ত্রবিধি অনুযায়ী অপবিত্র হয়, কিন্তু আমি না তাও দেখিনি, আমি কেবলমাত্র প্রবেশই করেছিলাম। বলছেন আচ্ছা, এত বড় সাহস যে তোমাকে বিনা দোষে মেরেছে, আমি যাচ্ছি। সবার মধ্যে প্রবিষ্ট হয়ে শর্মা, মানে এই কুকুরের মা, সে গিয়ে তার ভ্রাতাত্রয়কে বলছে, তোমরা রাজা অযথা কারণে আমার পুত্রকে মেরেছ, কোনো কথা বলছে, তাদের অন্যায় হয়েছে, সে তো কোনো ক্ষতি করেনি, তাদের হবির ভাগ পর্যন্ত সে দর্শন করেনি। যেমন হরিভক্তি বিলাসে বর্ণন করা হয়েছে যে কুকুর, সে যদি ভগবানের ভোগ নিয়ে কেউ যাচ্ছে সেটি যদি কুকুর দেখে তাহলে সেটা ভোগ লাগে না। তা আমার পুত্র তোমাদের হবির ভাগ পর্যন্ত দেখেনি, তোমরা তাকে মারলে। তার প্রতি উত্তরে জনমেজয়ের ভ্রাতাত্রয় কোনো কথাই বলতে পারল না। তখন সেই কুকুরের মা শর্মা বলছে, যাও, আমি তোমাদের অভিসম্পাদ প্রদান করছি যে তোমাদের মধ্যে সবসময় একটা আতঙ্ক মানে একটা ভয় লেগে থাকবে বলে চলে গেল। ক্রমে ক্রমে মহারাজ জনমেজয় দেবশুনির এই অভিসম্পদ জানতে পারলেন। জানার পরে তিনি একবার চিন্তা করছেন, তাই তো, সেই যে শর্মা আমাদের অভিসম্পদ দিয়েছে, এত বড় ভয়ঙ্কর অভিশাপ, একেবারে হোমিওপ্যাথি ওষুধের মতন এ তো কাজ করছেই আমাদের মধ্যে। আমরা সর্বদাই আতঙ্কিত হয়ে থাকি, সর্বদাই ভয়যুক্ত হয়ে থাকি, তাহলে এর একটা কোনো কিছু প্রতিবিধান করতে হবে। একবার তিনি মৃগয়ায় নির্গত হয়েছে, অকস্মাৎ সেই বনপ্রদেশে এক ঋষির আশ্রম দেখলেন। সেই ঋষির নাম হচ্ছে শ্রুতশ্রবা, তার এক পুত্র ছিল সমশ্রবা নামক। তা সেই সমশ্রবা তিনি জ্ঞানী গুণী পৌরোহিত্যে নিপুণ। মহারাজ জনমেজয় সমশ্রবাকে বললেন যে হে মহাত্মন, আপনি আমার পৌরোহিত্য স্বীকার করুন, আর আমি শর্মা কর্তৃক এইভাবে অভিসম্পাদিত হয়েছি, তার প্রতি আপনি কিছু বিধান করুন। বলছেন ঠিক আছে, আপনি না আমার পিতাকে বলুন, আমার পিতা, তিনি যদি সম্মতি দেন তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে যাব। তিনি শ্রুতশ্রবার নিকটে বললেন যে হে মহাত্মন, আমি শর্মা কর্তৃক অভিসম্পাদিত হয়েছি, অভিসম্পদ প্রাপ্ত হয়েছি, অত কৃপা করে আপনার এই পুত্রকে যদি আমার পৌরোহিত্যে প্রদান করেন তাহলে আমার খুব মঙ্গল সাধিত হবে। বললেন ঠিক আছে, দেখো আমি এই আমার পুত্রের জন্মকথা তোমাকে বলি। এক সর্পী, মানে সর্প আর সর্পী স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হয়েছে, এক সর্পী একবার আমার শুক্র পান করে সে গর্ভবতী হলে আমার এই পুত্র হয়। কিন্তু ইনি মহান গুণী, মহা তেজস্বী, মহা তপা, সর্বদা লোকহিত সাধন ব্যতিরেকে তিনি কিছুই চান না। কিন্তু তার একটা অভ্যাস আছে, সে পুরো জীবনের জন্য সে একটা ব্রত নিয়ে আছে। জনমেজয় জিজ্ঞাসা করছেন হে মহাত্মন কি ব্রত? বলছেন দেখো, সেই ব্রত তুমি যদি পালন করতে পারো তাহলে তুমি আমার পুত্রকে নিয়ে যেতে পারো, এতে আমার কোনো আপত্তি থাকবে না। কি? বলছেন সে এই ব্রত করেছে যে তার সম্মুখে কোনো ব্রাহ্মণ এসে যদি কিছু যাঞ্চা করেন তৎক্ষণাৎ তাকে দিয়ে দিতে হবে। তুমি যদি এই শর্ত পালন করতে পারো তাহলে নিয়ে যেতে পারো, এতে আমার কোনো অসুবিধা নেই। বললেন ঠিক আছে, আমি তার এই শর্তকে মেনে নেব। এবারে তিনি এই সমুদ্রবাকে নিয়ে গেলেন নিজ রাজধানীতে, সেখানে গিয়ে বিশাল এক যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের আয়োজন করে তার ভ্রাতাত্রয়কে বললেন, দেখো আমি তার পিতা থেকে, মানে শ্রুতশ্রবাব থেকে এই বাক্যে প্রতিশ্রুতিত হয়ে আমি তাকে এখানে আনয়ন করেছি। অতএব রাজা তো বুদ্ধি তো খুব বেশি, বলছেন যে কোনো ব্রাহ্মণকে তার সম্মুখে যেতে দেবে না, কি চেয়ে বসে থাকবে তার তো কোনো ঠিক নেই, অতএব সাবধান। আর যদি কোনো ব্রাহ্মণ তার সম্মুখে গিয়ে কিছু চায় তাহলে কিন্তু তাকে দিতেই হবে, তাতে যদি আমাদের যথাসর্বস্ব চলে যায় তথাপি কিন্তু আমি সেই বাক্য থেকে কখনো সরে যাব না। আমাদের বংশে এমন কেউ ছিল না যে বাক্য দিয়ে সেই বাক্যকে ফেলে দিয়েছে, রাখেন। তার ভ্রাতাত্রয় বললেন ঠিক আছে, আমরা তাই করব। এবারে হঠাৎ এই কথা বলতে বলতে গুরুভক্তি প্রসঙ্গ চলে আসে। এখানে যখন গুরুভক্তির কথা চলে আসে, মানে প্রসঙ্গক্রমে যে প্রসঙ্গ চলছিল সেই প্রসঙ্গ ছেড়ে দিয়ে ঋষি বৈশম্পায়ন তিনি একটি প্রশ্ন তুলে বসলেন, বলছেন দেখো গুরুভক্তি কেমন। তার পিতা তো গুরুই হলেন, তারই পুত্র তারই শিষ্য, তো তার বাক্যকে তিনি শিরোধার্য করে চলে আসলেন। তা বলছেন একজন আয়োধ্যম্য নামক এক ঋষি ছিলেন, তার উপমন্যু আরুণি ও বেদ নামক তিনটি শিষ্য ছিল। তিনি একদিন পাঞ্চাল দেশীয় আরুণি নামক যে শিষ্য ছিল তাকে আহ্বান করে মানে ডেকে বলছেন, আরুণি তুমি দেখো তো আমাদের সেই ক্ষেত্রের পাশে তো নদীর বাঁধ, তা সেই বাঁধ এখন তো বর্ষাকাল হয়তো ভেঙে যেতে পারে, তা তুমি গিয়ে দেখো, বাঁধ যদি ঠিক থাকে তাহলে কোনো কথা নেই, যদি ভেঙে চুরে যায় তাহলে তুমি তার প্রতিরোধ করবে, তুমি তার জন্য ব্যবস্থা নেবে। শিষ্য আরুণি গিয়ে দেখলো যে বাঁধ ভেঙে তো একেবারে জল পড়ছে, জল ঢুকে যাচ্ছে, দেখতে দেখতে ক্ষেত্র এবং গ্রাম ভেসে যাবে, আশ্রম ভেসে যাবে। প্রথমে অনেক চেষ্টা করলেন কিন্তু সময় নেই, সেই যে বাঁধ মানে যাকে আলি বলা হয়েছে আল, তা তো ক্রমে ক্রমে ভাঙতে ভাঙতে বৃহৎ আকার ধারণ করছে। যতই সে মাটি ফেলার চেষ্টা করছে তথাপি সেই বাঁধ আল ভাঙা আরম্ভ হয়ে গেল। খুব শীতকাল তখন, ভীষণ ঠান্ডা। সে তখন কি করলো আরুণি, যে আর তো উপায় নেই, আমি কখন মাটি কাটবো, কোদালও নেই অস্ত্রশস্ত্রও নেই, তা এখন কি করা যাবে, আমি যদি সেই মানে মাটির ঢেলা দিয়ে প্রতিরোধ করতে যাই তাহলে আরো বেশি পরিমাণে ভেঙে যাচ্ছে। অনেক চিন্তা করে সে তখন লম্বালম্বি হয়ে সেই বাঁধ যেখানে ভেঙেছিল সেখানে শুয়ে পড়ল। জল রোদ হলো কিন্তু সে একেবারে শীতে মানে আড়ষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। উপাধ্যায় মানে গুরুদেব তিনি অন্যান্য শিষ্যগণকে বলছেন যে আরুণি কোথায় গেল গো। বলছেন কেন গুরুদেব, আপনি তো গতদিন বিকালে সায়ংকালে বললেন যে তুমি যাও বাঁধ দেখে এসো এবং রক্ষা করো। বলছেন আচ্ছা আমার তো তা মনে নেই, চলো। সে আসেনি? বলছেন না। শিষ্যগণকে নিয়ে গিয়ে তিনি দূর থেকে বলছেন যে আরুণি তুমি কোথায় আছো, যদি আমার শব্দ তোমার কর্ণে পৌঁছায় তাহলে তুমি আমার সম্মুখে এসো। তখন তিনি সেই কেদারখণ্ড থেকে বহির্গত হয়ে কি করলেন, যেখানে গুরুদেব শিষ্যমণ্ডলীকে নিয়েছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন। গুরুদেব জিজ্ঞাসা করলেন কি কারণ, সমস্ত কারণ বললেন যে আমি এই কারণের জন্য আমি রাত্রে আসতে পারিনি। বলছেন ঠিক আছে, আমার প্রতি তোমার যে এই প্রকার আস্থা এই প্রকার নিষ্ঠা আমি অতীব সন্তুষ্ট হয়েছি, আজ থেকে তুমি যে সেই কেদারখণ্ড হতে উঠে এসেছো আমার শব্দ শুনে, তা আজ থেকে তোমার নাম আমি দিলাম উদ্দালক, এই উদ্দালক নামেই তুমি প্রসিদ্ধ হবে। আর হে বৎস, সমস্ত শাস্ত্র সমস্ত শাস্ত্রের যে জ্ঞান সারাংশ তা তোমার মধ্যে প্রবিষ্ট হবে, যাও তুমি এই গুরুগৃহ হতে যে সমস্ত বিদ্যাদি প্রাপ্ত হওয়ার কথা ছিল তা তুমি প্রাপ্ত হয়েছ এবং আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, অতএব তুমি যাও গৃহে ফিরে। তাই এই পাঞ্চাল দেশীয় আরুণি তিনি নিজ দেশে ফিরে গেলেন, গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে। দেখুন, এই আরণি উপাখ্যান আমরা কিন্তু সাধারণ যে ক্লাসে আমরা সকলেই পড়েছি, কিন্তু এই ঘটনাটি যে মহাভারতের এটা কিন্তু আমাদের সকলে জানা নেই। এই ঘটনাটি মহাভারত, তা তিনজন শিষ্যের মধ্যে আরণির কথা শ্রবণ করালেন। বৈষম্পায়ন ঋষি সমস্ত ঋষিবৃন্দকে, তত্রত্ব সমস্ত শ্রোতাবৃন্দকে বলছেন যে তার দ্বিতীয় শিষ্য উপমন্যুর যে গুরুভক্তি ছিল তা তোমরা শ্রবণ করো। তা গুরুদেব তিনি বলছেন, বৎস অভিমন্যু, তুমি গোসেবায় নিযুক্ত হও, কেবল গোসেবাই তোমার করতে হবে, আর কোনো সেবা তোমার করার প্রয়োজন নেই। সে গোসেবাও অত সহজ নয়, সে তো অনেক কষ্ট, আর একটা দুটো গাভি তো নয়, অনেক গাভি, সেগুলোকে সকালে সমস্ত গোবর আদি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সমস্ত দিন ধরে সেই সমস্ত গাভিগণকে বন থেকে বনান্তরে চড়াতে হয় তাদের খাওয়ানোর জন্য। এইভাবে নিত্য প্রতি সে গোসেবা আদি করে রাত্রে গুরুগৃহে ফিরে আসে। তা গুরুদেব একবার চিন্তা করছে যে এতগুলো বৎস চারণ করে, সেবা করে, তারপরেও এসে দেখি যে তার সুন্দর ইষ্ট পুষ্ট বলিষ্ঠ শরীর। তা গুরুদেব জিজ্ঞাসা করছেন যে বৎস উপমন্যু, তুমি এত পরিশ্রম করো, তা তোমার শরীর তো ভাঙে না, কি খাও তুমি? তাই এই উপমন্যু কি করত, যখন গাভী চারণ করতে করতে কোথাও গ্রাম আসতো, সেই গ্রামে গিয়ে মাদুকুরি মানে ভিক্ষা করত, দিয়ে খেয়ে দিয়ে পেট টেট পুরে নিতে নাকি। তা গুরুদেব তিনি সর্বান্তর্যামী, তিনি কথাটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাও? তা বলছেন যে হে গুরুবর, আমি গোচারণ করতে করতে মাঝে যখন কোনো গ্রাম পাই আমি সেখানে ভিক্ষা করি, ভিক্ষা করে আমি উদর তৃপ্তি করি। বলছেন এ তোমার ঘোরতর অন্যায়, ঘোরতর অপরাধ, আমি তোমাকে খেতে তো বলিনি, আমি তোমাকে কেবল গোসেবায় নিযুক্ত হতে বলেছিলাম, যাও তুমি খেতে পারবে না, আর তুমি যা ভিক্ষা করো ও তো আমি প্রাপ্ত হব, আমি পাই হিসাব মতন। বলছেন ঠিক আছে। তারপর দিন থেকে ওই গ্রামে গিয়ে যা ভিক্ষা করতেন সেগুলো গুরুদেবকে প্রথম দিন এনে দিয়েছেন। শিষ্য উপমন্যু মনে করলো যে গুরুদেব আমাকে তো দেবেই কিছু না কিছু, কিন্তু গুরুদেব কিছুই দিলেন না। তা উপমন্যু তখন কি করলো, দুপুরবেলা ভীষণ খিদে লেগেছে, একবার তো ভিক্ষা করে গুরুদেবকে দিয়ে গেছেন, গুরুদেব কিছুই দেননি, বলছেন যাও। এবারে গিয়ে সে এক গ্রামে গিয়ে চাল ভিক্ষা করে, তন্দুলকণা ভিক্ষা করে সেই চালগুলো চিবিয়ে জল খেয়ে নেয়। তা গুরুদেব জিজ্ঞাসা করছেন যে কি হে, তুমি যা ভিক্ষা করো সেগুলো আমাকে দাও, আমি তোমাকে তার থেকে কিছুই দিই না, অথচ তোমার শরীর এত ইষ্টপুষ্ট কি করে আছে? বলছেন গুরুদেব, আমি না মাঝখানে একটু তন্দুল ভিক্ষা করে নি দ্বিতীয়বার, করে সেগুলো চিবিয়ে আমি জল খেয়ে নি। বলছেন এটাও মহাপাপ, আমি তো তোমাকে তা করতে বলিনি, আমি তো তোমাকে তা করতে বলিনি, খেতে বলিনি, ওটা খেতে পারবে না তুমি, দুবার দুবার ভিক্ষা, সাধু হয়েছ, একবার দুনিয়ার জায়গায় ভান্ডারা খেয়ে বেড়াবে, ওসব হবে না, তুমি খেতেই পারবে না। বলছেন ঠিক আছে গুরুদেব, তাই হোক, মুখটা তো ছোট হয়ে গেল, গুরুদেবের পরীক্ষা উত্তীর্ণ হওয়া খুব কঠিন, উত্তীর্ণ হতে পারলেই লাভ আর লাভ। উপমন্যুর খাওয়ার কিছু হয় না, তখন ওই যে সমস্ত গাভি আছে সেই সমস্ত গাভির দুগ্ধ পান করা আরম্ভ করল। অনেক দিন হয়ে গেল, গুরুদেব মনে করছে যে বোধহয় সে কিছু খাচ্ছে না। তা জিজ্ঞাসা করছেন যে কি হে, এখনো তো তোমার শরীর একেবারে কাচের মতন, চাকচিক্য, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বোধ হয় কিছু খাও। বলছেন, গুরুদেব আমি আর কি খাবো? আর গুরুদেব নিজেই বলছেন যে তুমি দুবার ভিক্ষা করতে সেখানে একবার ভিক্ষা করে আমাকে দিয়ে যাও, আরেকবার ভিক্ষা করতে সেটাকে আমি বন্ধ করিয়ে দিয়েছি, অথচ তোমার শরীরটা কেমন করে ঠিক আছে? বলছেন, গুরুদেব আমি না ওই গাভীদের দুগ্ধ পান করি। তো বলছেন, ও এটাও মহাপাপ, তুমি ওটা করতে পারবে না। বলছেন, ঠিক আছে গুরুদেব তাই হোক। সে দুধ খাওয়াও বন্ধ হয়ে গেল। তারপরেও বহুদিন কেটে গেল, উপমন্যুকে আবার জিজ্ঞাসা করছেন, কি হে তোমার শরীর তো এখনো ঠিক আছে, সত্য কথা বলো তুমি কি খাও? বলছেন, গুরুদেব আমি তো ভিক্ষান্নও খাই না, গাভীর দুগ্ধও খাই না, তবে কি খাও? বলছেন যে সেই যে বৎসগণ যখন মাতৃদুগ্ধ মানে গাভীর দুগ্ধ পান করে তাদের মুখের থেকে যে ফেন বেরোয় ফেনা, আমি সেই ফেনা পান করি। গুরুদেব বলছেন, ওহো এটাও তুমি সেই বৎসগণকে কষ্ট দিচ্ছ, বাছুরদের, সেই বাছুরেরা জানে যে তুমি কিছু খেতে পাও না, তাই তারা মানে জোরে জোরে দুগ্ধ পান করে আর মুখ থেকে বের করে দেয়, ফেনা বের করে দেয়, তাদের খাওয়ার কম হয়ে যাচ্ছে, ফেনা খাওয়াও বন্ধ, ভিক্ষা করে খেলেও চলবে না, গরুর দুগ্ধ পান করলেও চলবে না, আবার সেই বাছুরের মুখ থেকে যে দুধের ফেনা বেরোয় তাও খেলে পান করলে হবে না। ওই গরু চড়াতে চড়াতে একবারে ভীষণভাবে ক্ষুধার্ত হয়ে এক ধরনের পাতা আছে বনে হয় অর্ক পাতা, অর্ক, সে কাঁটা কটু তিক্ত, সে মানে এক বিশ্রী স্বাদ, মানে ওই পাতা সে কিছু খেয়ে ফেল, সেটা বিষাক্ত। সেই অর্ক পাতা খেয়ে তার কি হলো, মানে সমস্ত শরীরটা বিষাক্ত মতো হয়ে এসছে, তা প্রথমেই সে কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। তা অন্ধ হয়ে সেই গাভীগণের পেছনে যেতে যেতে সে জঙ্গলের মধ্যে যে কূপ মানে কুয়া থাকে সেই কুয়ার মধ্যে পড়ে গেছে। তা যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, কুয়ার মধ্যেই পড়ে আছে অন্ধ হয়ে, আর সমস্ত শরীরটা তার জ্বলছে, জ্বালা করছে। সেদিন রাত্রে আর ফিরে যেতে পারলো না, গাভীগণ নিজে নিজে তারা চলে গেল, কিন্তু বৎস উপমন্যু সে সেই কূপের মধ্যেই পড়ে ছটফট করছে আর বলছেন, হা গুরুদেব রক্ষা করো। উপাধ্যায় মানে গুরুদেব শিষ্যগণকে বলছেন যে উপমন্যুকে তো সকালে দেখা গেল না কোথায়, আর আমাকে তো প্রণাম করে যায় কোথায় সে? অন্যান্য শিষ্যগণ বলছে যে বাবা আপনি তো তাকে গোচারণে নিযুক্ত করেছেন, সে কিন্তু গতদিন রাত্রে ফিরে আসেনি। বলছেন, তাহলে চলো আমরা যাই, কোথায় আছে ও? আমার মনে হচ্ছে আমি তাকে খেতে দিই না, তো ভিক্ষা করে খেত সেটাও বন্ধ করে দিলাম, দুপুরে চাল ভিক্ষা করতো সেটাও বন্ধ করে দিলাম, তারপরে সে গাভী দুগ্ধ পান করতো তাও বন্ধ করে দিয়েছি, তারপরে ফেনা খেত তাও বন্ধ করে দিয়েছি, বোধহয় আমার উপর রাগ করে সে বোধহয় আর আসলো না, চলো চলো আমরা সকলে মিলে তাকে খুঁজি। তা গুরুদেব গিয়ে বন হতে বনান্তরে বলছেন, বৎস উপমন্যু তুমি যদি আমার শব্দ শুনতে পাও তাহলে উত্তর দাও। গিয়ে সেই কূপের মধ্যে শুনতে পাচ্ছে যে গুরুদেব তাকে ডাকছে, সে তখন কূপের মধ্যে থেকে বলছেন, হে গুরুদেব আমি এই কূপের মধ্যে পতিত হয়েছি। গুরুদেব শিষ্যবর্গের সঙ্গে সেখানে আগমন করে বলছেন, তোমার এই কূপের মধ্যে পড়ে যাওয়ার কারণ কি? বলছেন, আমি তো অন্ধ হয়ে গেছি। কেন অন্ধ হয়েছো? বলছেন, হে গুরুপ্রবর আমি ক্ষুধায় কাতর হয়ে অর্ক পাতা ভক্ষণ করে আমার এই দুর্গতি হয়েছে। বলছেন, ওহো অর্ক পাতা ও তো খুব বিষাক্ত। বলছেন, সেই জন্যই আমি কানা হয়ে গেছি, আমি যখন ভ্রমণ করছিলাম তখন না দেখতে পেয়ে আমি এই অগাধ কূপের মধ্যে পতিত হয়েছি, আপনি আমাকে উদ্ধার করুন। বলছেন, না আমি তোমাকে উদ্ধার করতে পারবো না, তুমি অশ্বিনী কুমারোদ্বয়ের স্তব স্তুতি করো, তারা যদি কৃপা করেন তাহলে তুমি যে রোগাগ্রস্ত হয়েছো, তোমার সমস্ত শরীর জ্বলছে, অন্ধ হয়ে গেছো, তাহলে তারাই তোমাকে একমাত্র রক্ষা করতে পারেন। বলছেন ঠিক আছে গুরুদেব, তাহলে আপনার আদেশ অনুযায়ী আমি সেই অশ্বিনী কুমারোদ্বয়ের স্তব স্তুতি মানে তপস্যা করি। সেই কূপের মধ্যে গুরুদেব কিন্তু তুললেন না, সেই কূপের মধ্যে পড়েই তিনি অশ্বিনী কুমারোদ্বয়ের স্তব স্তুতি করলেন, বিশাল স্তব স্তুতি। মানে যেমন নৃসিংহ ভগবানকে সমস্ত দেবতা যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর দেবগণ উরগগণ বিদ্যাধরীগণ অপ্সরা অপ্সরীগণ যেমন স্তব স্তুতি করেছিলেন, ঠিক সেই প্রকারভাবে অনেক বিস্তারিতভাবে তিনি অশ্বিনী কুমারোদ্বয়ের স্তব স্তুতি করতে থাকলেন। আর বলছেন যে হে অশ্বিনী কুমারোদ্বয়, আপনাদের প্রশংসের মানে বলিহারি, আপনাদের প্রশংসা যতই করা যাক ততই নুনো হয়, কম হয়ে যায়, তা আপনারা কৃপা করে আমাকে রক্ষা করুন, আমি এখন বিপদাপন্ন রোগগ্রস্ত হয়েছি, কৃপা করে আমাকে আপনারা রক্ষা করুন। দেখতে দেখতে কি হলো, সেখানে অশ্বিনী কুমারোদ্বয় উপমন্যুর এই রূপ স্তবে সন্তুষ্ট হয়ে প্রাদুর্ভূত হলেন, হয়ে বলছেন যে উপমন্যু আমরা দুজনে তোমার জন্য পূপ, পূপ বলতে পিষ্টক, যা অমৃতবত, অমৃতের ন্যায়। বলছেন তোমার জন্য আমরা এই পূপ মানে পিষ্টক নিয়ে এসেছি, তুমি এটা খেলেই সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। বলছেন না, আমি আর কিছুই খাব না, আমি গুরুদেবের কথা শুনি না বলে আমার এই দুর্গতি হয়েছে, আমি কিছুই খাব না। বলছেন দেখো, তুমি তো আমাদের স্তব স্তুতি করেছ, তার পূর্বে তোমার গুরুদেব আমাদের সন্তুষ্ট করেছে, সন্তুষ্ট করার পরে তুমি রোগাগ্রস্ত, তুমি না ডাকলে তো আমরা আসতে পারি না, তাই তোমাদের দুজনের স্তব স্তুতিতে আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি এই পূপ সেবন করলেই, পিষ্টক সেবন করলেই তুমি পূর্বানুরূপ শরীর প্রাপ্ত হবে, আরো সুন্দর শরীর প্রাপ্ত হবে। বলছেন না, গুরুদেব না বললে আমি তা কোনো প্রকারেই গ্রহণ করব না। বলছেন দেখো, তোমার গুরুদেবও একবার গুরুগৃহে থেকে সেও এই অর্কপাতা ভক্ষণ করে সেও রোগাগ্রস্ত এবং অন্ধ হয়েছে, আমাদের স্তব স্তুতি করলে আমরা এই পূপ মানে পিষ্টক নিয়ে এসে তাকে খাওয়াই, সে তো তখন বলেনি যে আমার গুরুদেব না খেলে আমি খাবো না, গুরুদেব না বললে আমি খাবো না, অতএব তুমি খেতে পারো। বলছে না না, আমি খাবো না। তারপরে বললেন না, তোমার গুরুদেব আমাদেরকে বলেই দিয়েছেন, তোমার এই কেমন তোমার মনোভাব সেটি জানার জন্যই আমাদের এই সমস্ত কথাবার্তা, অতএব তুমি তোমার গুরুদেবের আদেশ শিরোধার্য করে এখন সেবন করো। বলছেন দেখো, তোমার গুরুদেব তোমার পরম গুরুকে মানে দাদুগুরুকে না বলে এই পূপ মানে পিষ্টক সেবন করেছিল, সেই জন্য তার দাঁতগুলো সব লোহা লৌহ বধ হয়ে গেছে, মানে কোনোদিন ক্ষয় হবে না। আর তোমার যে আজ এই গুরুভক্তি দেখলাম, তা তুমি যদি এই পূপ সেবন করো তাহলে তোমার দন্ত সকল স্বর্ণ হিরণময়ী, হিরণময় মানে স্বর্ণ হয়ে যাবে। দুটোর মধ্যে তফাত দেখালেন, পার্থক্য দেখালেন, তুমি সেবন করো, সেবন করার সঙ্গে সঙ্গে তার চক্ষু আদি সব ভালো হয়ে গেল এবং দৃঢ়াঙ্গ হলো, সমস্ত শরীরটা পূর্বের থেকে আরো অনেক উন্নত হলো, আর কোনোদিন রোগ শোকাগ্রস্ত তার হতে হবে না। এইভাবে অশ্বিনী কুমারোদ্বয় তাকে সুস্থ করে এবং বর দিয়ে চলে গেলেন। অপরদিকে তিনি গুরুদেবের সন্নিকটে এসে সমস্ত বৃত্তান্ত বললেন, আদ্যপ্রান্ত বৃত্তান্ত শ্রবণ করালেন। গুরুদেব মানে ভীষণভাবে খুশি হয়ে তিনি বললেন যে আজ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বৎস উপমন্যু, এখন থেকে সমস্ত শাস্ত্রাদি জ্ঞান এবং তুমি সংসারাদি করলেও তোমার মানে ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকবে। যাও, তুমি আমার এখান থেকে উত্তীর্ণ হয়েছ, তুমি গৃহে ফিরে যাও। তারপরে গুরুদেবের আজ্ঞাকে শিরোধার্য করে তিনি চলে গেলেন নিজ স্থানে। তারপরে তার এক বেদ নামক যে শিষ্য ছিল, সেই বেদ নামক শিষ্যের কথা এবং উতঙ্ক চরিত্র আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন শ্রবণ করব। এই উতঙ্ক চরিত্র মানে একটু বৃহৎ, যার জন্য মাঝখানে সমাপ্ত করে কোনো আনন্দ পাওয়া যাবে না। অতএব এখানেই অর্ধকার দিনের পাঠের বিরতি দেওয়া হলো। আবার যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হয় তাহলে আমরা আগামী দিন এর পরবর্তী অংশ আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদে কি জয়। শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয়। সুখদেব গোস্বামী পাতে কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাতে কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।